ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যে কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে উদ্বেগ দেখা দিয়েছে তাই নয়, গোটা বিশ্বই উদ্বিগ্ন। বিদেশি তেল ট্যাঙ্কারে ওমান উপসাগরে সাম্প্রতিক আক্রমণ এবং অতি সম্প্রতি হরমুজ প্রণালী অঞ্চলে ইরান যে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করে তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা আক্রমণের সম্ভাবনা এবং সে নিয়ে সিদ্ধান্তহীনতা, এ সব কিছুই গোটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন সহকর্মী আনিস আহমেদ।
ধন্যবাদ শেগুফতা। অধ্যাপক শাহাব এনাম খান, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আনিস ভাই।
ইরান আক্রমণের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের যে সিদ্ধান্ত বদলের খবর আমরা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সূত্রে জেনেছি এবং অতি সম্প্রতি প্রেসিডেন্ট নিজেও টুইট করে জানিয়েছেন যে তিনি এই সিদ্ধান্ত পাল্টেছেন, তাতে আপনার কী মনে হয় প্রেসিডেন্টের এই দোদুল্যমানতার কারণ কী হতে পারে? প্রেসিডেন্ট বলছেন যে কিছু মানুষের জীবন যেত, এ কথা ভেবেই তিনি এই আক্রমণ তো থামিয়ে দেন। আপনার কী ব্যাখ্যা?
ধন্যবাদ আনিস ভাই। খুব ইন্টারেস্টিং একটা সময় আমরা যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অ্যাব্রাপ্টলি এই ডিসিশনটা নিয়েছেন যে উনি আর ইরান স্ট্রাইকে যাবেন না, প্লাস বেশ কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করেছে। প্রথম যে কাজটা করেছে সেটা হলো রিস্ক অফ মিসক্যালকুলেশন, অর্থাৎ এখানে একটা বড় রকমের মিসক্যালকুলেশন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই মুহূর্তে কিন্তু চীন, রাশিয়া এবং টার্কিকে ঘিরে আরেক রকমের পলিটিক্যাল অ্যাক্সিস কিন্তু তৈরি হচ্ছে। দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হলো ড্রোন কিন্তু অনেক বেশি সিম্বলিক, যেটাকে এগেইন আমরা স্ট্র্যাটেজিক ভাষায় মিসক্যালকুলেশনকে বলে থাকি, কারণ আপনার এই ড্রোনকে যখন ভূপাতিত করা হয়েছে হরমুজ স্ট্রেটে, সেক্ষেত্রে কিন্তু ইরানের যে মিলিটারি ক্যাপাবিলিটি সেটাকেও কিন্তু এই মুহূর্তে সামনে নিয়ে আসা হয়েছে। ডোমেস্টিক পলিটিক্স আপনি যদি দেখেন, ডেমোক্রেট থেকে শুরু করে কিংবা আপনি যদি ইভেন রিপাবলিকান পার্টির মধ্যেও কিন্তু এই পুরো বিষয়টাকে নিয়ে একটা বড় ধরনের ডিবেট চলছে। পার্টিকুলারলি আপনি যদি রিপাবলিকান পার্টির স্টলওয়ার্ড এলিজাবেথ ওয়ারেন বা ব্রায়ান শায়ার্স বা চার্লস শুমার, ইভেন আপনি ন্যান্সি পেলোসিকে যদি নেন, প্রত্যেকেই কিন্তু এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করছেন। ওয়াং ই চাইনিজ ফরেন মিনিস্টার এই মুহূর্তে সিরিয়াতে ভ্রমণ করছেন, ফলে তার সাথে যে একটা নতুন ইকুয়েশন তৈরি হচ্ছে এবং সিরিয়াতে চাচ্ছে যে টার্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে চলে যাক, এই ক্যালকুলেশনও এগুলো চলে আসছে। আর লাস্ট যেটা হলো যে এইটাকে জাস্টিফাই করার মতো এনাফ মানে ক্রেডিবল ফ্যাক্টস নাই, যেটা ন্যান্সি পেলোসিকে তো বলেছেন, অর্থাৎ ইকোনমিক্যালি ইরান কিন্তু ডিক্লাইন মুডে আছে, ফলে এখানে যে ম্যাক্সিমাম প্রেশার থিওরি, সেই প্রেশার থিওরিকেও যদি আমরা নিয়ে থাকি, এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে প্রোভোকেশনটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, যে কোনো পলিটিক্যাল ক্রাইসিস বা পলিটিক্যাল অ্যাক্সিস বলেন, কারো কাছেই অ্যাকসেপ্টেবল হবে না। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে একটু দেরি করে হলেও হয়তো বা কনসিডারেশনে নিয়েছেন।
জি, আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বৈরিতা চলছে বহুদিন ধরে, ইরানি ইসলামী বিপ্লবের সময় থেকেই বলা যায়। ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর পরমাণু চুক্তি স্বাক্ষরিত হবার পর এই উত্তেজনা খানিকটা কমে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসবার পর থেকেই ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প কেন এই চুক্তি পরিত্যাগ করলেন?
এটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা কিন্তু বারাক ওবামার একটা সাকসেসফুল লিগেসি তৈরি হয়েছিল। অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়টাকে দেখি যে হয়তোবা ওবামা লিগেসি বা ডেমোক্রেটিক পার্টির যে এক ধরনের সফট অ্যাপ্রোচ ছিল ইরানের ব্যাপারে এবং তাদের যে একটা কালেক্টিভ সিকিউরিটি মেকানিজম নেটো বা ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে তৈরি করা, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি আলট্রা কনজারভেটিভ মুডে চলে গেছেন। ফলে আপনি যদি দেখেন যে সৌদি, ইউএই বা ইসরায়েল অ্যালায়েন্স বা লবি, এই ফ্যাক্টরগুলি কিন্তু খুব বড় রকমের কাজ করেছে ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ট্রাম্প প্রশাসনের কিন্তু একটা ইলেকটোরাল প্লেজ ছিল যে ইরান সম্পর্কে এক ধরনের মানে উগ্র জাতীয়তাবাদ যদি বলেন কিংবা আপনি যদি অর্থোডক্স কনজারভেটিভিজম বলেন, সেই প্রেক্ষিতে কিন্তু তার জন্য এটা ইলেকটোরাল প্লেজ ডেলিভার করার মতো হতে পারে। কংগ্রেস কিন্তু এই জায়গাতে তার একটা লিগাল লুপহোল আছে, যেটা কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনকে কিন্তু র্যাটিফাই করেনি। ফলে এখানেও ট্রাম্প একটা আপার হ্যান্ড পেয়েছেন। এবং লাস্ট যেটা সেটা হলো যে মিডল ইস্টে যে সৌদি লেড অ্যালায়েন্সেস গুলি তৈরি হয়েছে সেটাকে অনেক বেশি বেগবান করার জন্য রিপাবলিকান পার্টি এই এই ইরান বিল থেকে সরে আসার জন্য ডোনাল্ড ট্রাম্পের উপরে যথাযথ ভূমিকা রাখতে পারবে।
জি, গত দু তিন দিনে যে ঘটনাগুলো ঘটলো তাতে ইরানের সঙ্গে পরমাণু বিষয়ে যারা চুক্তি সই করেছিলেন তাদের প্রতিক্রিয়া কি হতে পারে?
মানে একটা বড় প্রতিক্রিয়া তো আমরা দেখলাম যখন মানে এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেন, তখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কিন্তু একটা বড় রকমের প্রতিক্রিয়া হয়েছিল। দ্বিতীয় প্রতিক্রিয়াটা হয়েছিল কিন্তু নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া এবং টার্কিকে ঘিরে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই মুহূর্তে যে ইকুয়েশনটা কাজ করছে মিডল ইস্টে এবং মিডল ইস্টের বাইরে, অর্থাৎ এশিয়া, সেন্ট্রাল এশিয়া এবং ইউরোপকে কেন্দ্র করে, সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এসছে। অর্থাৎ চাইনিজরা এই পুরো বিষয়টাকে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আমার মনে হয় যে চাইনিজরা এটাতে কোনো অবস্থাতেই সমর্থন করবে না। আর দ্বিতীয় বিষয় হলো ইরানের উপরে একটা অর্থনৈতিক স্যাংশন আছে, এই স্যাংশনকে বাইপাস করেও কিন্তু চায়না, রাশিয়া, টার্কি এরা কিন্তু এখনো তাদের যে ট্রেড রিলেশনশিপটা ওটা বজিয়ে রেখেছেন। ফলে ইরানের যে টোটাল ট্রেড ভলিউম তার প্রায় 60% আসে এইসব রাষ্ট্রের কাছ থেকে। মানে এই রাষ্ট্রগুলি শক্তভাবে এটাকে হয়তো বা ট্যাকল করার চেষ্টা করবে। ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আসবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে ব্রেক্সিট, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ট্রাম্প যুক্তরাজ্যের যে সম্পর্ক এই জায়গাতেও একটা গুণগত পরিবর্তন আসছে। ফলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আজকে বলেছে যে এন্ড অফ জুন তারা একটা হাই লেভেল মিনিস্টেরিয়াল মিটিং ডাকবে, যেখানে এসেনশিয়ালি তারা এই নিউক্লিয়ার অবস্থা এবং এই স্ট্যান্ড অফ বিটুইন ইরান অ্যান্ড ইউনাইটেড স্টেটস নিয়ে একটা উচ্চ লেভেলের মিটিং করবে। ফলে আমরা এখনো পুরোপুরি যদি বলি যে ইউরোপিয়ান ইউনিয়ন এটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটাও এই মুহূর্তে বলতে পারছি না। এই কারণে বলতে পারছি না যে কোনো স্টেটমেন্ট এখনো প্রপারলি আসেনি। তবে চীনের ক্ষেত্রে থেকে আমরা দেখেছি যে এটা ক্লিয়ারলি তারা কন্ডেমনেশনের দিকে যাচ্ছে।
জি, পরিশেষে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে এমন আশঙ্কা অনেকেই করছেন যে ইরাক যুদ্ধের মতো ইরানের সঙ্গে লড়াইয়ের ফলে উগ্রবাদ আবার গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
এটা খুবই সম্ভাবনা আছে। একটা কারণ হলো যে আপনার সৌদি লেড ইসলামিক পলিটিক্স যেটা এবং আবার ইরান লেড ইসলামিক পলিটিক্স, এই দুটোর মধ্যে একটা গুণগত ক্ল্যাশ আছে এবং গুণগত পার্থক্য আছে। আপনি যদি দেখেন যে সৌদি আরব কিন্তু দুটো কোয়ালিশন তৈরি করেছে, একটা হলো সৌদি লেড আরব কোয়ালিশন অন ইয়েমেন, আরেকটা করেছে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরিজম কোয়ালিশন। এই দুটোই কিন্তু মোটামুটি কাউন্টার টেরিজমকে কেন্দ্র করে তৈরি করা, সেখানে কিন্তু ইরান পার্ট নয়। আবার ইরানের সাথে যদি আপনি বাকি ইকুয়েশন গুলি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে মানে অ্যান্টি সুন্নি ক্রোশিয়া একটা কোয়ালিশন তৈরি হচ্ছে। আপনি যদি নকশবন্দি আর্মির কথাও ধরেন তারাও কিন্তু এই কোয়ালিশনের মধ্যে চলে আসছে। ফলে উগ্রবাদ প্রক্সি লেভেলে বলেন বা ডাইরেক্ট এক্সকেলেশন বা এথনিক লেভেলে বলেন, প্রত্যেকটা জায়গাতেই এটা এখন ছড়িয়ে পড়া সম্ভব।
জি, অধ্যাপক সাহাব আলম খান, আমরা আপনার সঙ্গে আবার কথা বলবো ফেসবুক লাইভে আর খানিকক্ষণ পরে আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে। ততক্ষণ পর্যন্ত আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।